বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 204 থেকে 206 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিনান নাসি মান ইউজিবুকা কওলুহু ফিল হায়াতি দুনিয়া ওয়া ইউশহিদুল্লাহ আলা মা ফি কলবিহি ওয়া ইউশহিদুল্লাহ আলা মা ফি কলবিহি ওয়া হুয়া আলাদুল খিসাম। وَإِذَا تَوَلَّى سَعَى فِي الْأَرْضِ لِيُفْسِدَ فِيهَا وَيُهْلِكَ الْحَرْثَ وَالنَّسْلَ وَاللَّهُ لَا يُحِبُّ الْفَسَادَ وَإِذَا تَوَلَّى سَعَى حسبه جهنم ولبئس المهاد صدق الله العلي العظيم।
بسم الله الرحمن الرحيم। মানুষের মধ্যে এমন লোক আছে পার্থিব জীবনে যার কথা তোমার কাছে বড়ই চমৎকার মনে হয় এবং নিজের সদিচ্ছার ব্যাপারে সে বারবার আল্লাহকে সাক্ষী মানে, কিন্তু আসলে সে সত্যের নিকৃষ্টতম শত্রু। যখন সে কর্তৃত্ব লাভ করে, পৃথিবীতে তার সমস্ত প্রচেষ্টার সাধনা নিয়োজিত করে, বিপর্যয় সৃষ্টি এবং শস্যক্ষেত ও মানব বংশ ধ্বংস করার কাজে, অথচ আল্লাহ বিপর্যয় মোটেই পছন্দ করেন না। আর যখন তাকে বলা হয় আল্লাহকে ভয় করো, তখন তার আত্মাভিমান তাকে পাপের পথে প্রতিষ্ঠিত করে দেয়। এই ধরনের লোকের জন্যে জাহান্নামে যথেষ্ট এবং সেটি নিকৃষ্টতম আবাস। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তিলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এ অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত এবং মধ্যপ্রাচ্য সহ সমগ্র বিশ্বে। অনুষ্ঠানের শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এরপর শুনবেন গুরুত্বপূর্ণ সংবাদের বিশ্লেষণ নিয়ে প্রতিবেদন। শ্রোতা বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তাঁরা জানেন সংবাদ পরিবেশনায় আমরা নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের খবরাখবরের পাশাপাশি বিশ্বের মজলুম জনগোষ্ঠীর খবরকেও আমরা গুরুত্বের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাকহীনদের কণ্ঠস্বর। যারা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বের এই নিপীড়িত কণ্ঠস্বর শুনতে চান তারা রেডিও তেহরানের সামাজিক মাধ্যমেও যুক্ত হতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন persetoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক www.facebook.com/persetodaybangla। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরানস্যাট বা বাদর 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। এই লিঙ্কেও আমাদের নিয়মিত পাবেন iranradio.ir/bn। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই মেইলে রেডিও তেহরান 1982@gmail.com। সংবাদ বিশ্লেষণের পর গুরুত্বপূর্ণ শিরোনামগুলো আরেকবার জানিয়ে দেয়া হবে। তো এখন শোনা যাক সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। আল্লাহর রহমতে প্রতিরোধ যোদ্ধাদের হাতে ইহুদিবাদীরা চরম লাঞ্ছনার শিকার হবে বলেছেন ইরানের সর্বোচ্চ নেতা। পরমাণু যুদ্ধের জন্য প্রস্তুত রাশিয়া, রুশিয়া টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে পশ্চিমা বিশ্বের প্রতি প্রেসিডেন্ট পুতিনের হুঁশিয়ারি। সংলাপের প্রয়োজনীয়তা নেই বলে দাবি ওবায়দুল কাদেরের। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন চালাবে বিএনপি, জানাচ্ছেন রিজভি। এবং সংশোধিত নাগরিকত্ব আইনে নাগরিকত্বের জন্য আবেদন করা এমপি পদ খারিজের দাবি জানিয়েছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। পবিত্র রমজান মাসের প্রথম দিন মঙ্গলবার ইরানের রাজধানী তেহরানের ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাই হুসাইনিয়াতে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির উপস্থিতিতে কোরআনের সঙ্গে ঘনিষ্ঠতা মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা এই মাহফিলে দেওয়া ভাষণে পবিত্র কোরআন তেলাওয়াতকে পবিত্র শিল্প হিসেবে অভিহিত করে বলেছেন, এই অতি মূল্যবান কাজের মূল লক্ষ্য হতে হবে মানুষ তথা সমাজের কাছে কোরআনের অর্থ ও বার্তা পৌঁছে দেয়া এবং কোরআন নিয়ে গভীর চিন্তা ও উপলব্ধির ক্ষেত্র প্রস্তুত করা। ওই মাহফিলে গাজার শিশুকিশোরদের কণ্ঠে পবিত্র কোরআন তেলাওয়াতের ভিডিও ক্লিপ প্রচার করা হয়। সেই ভিডিও সর্বোচ্চ নেতাও দেখেছেন। গাজার শিশুদের কোরআন তেলাওয়াতের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, গাজায় আজ দৃঢ়তা ও প্রতিরোধের যে সর্বোচ্চ পর্যায়ে দেখা যাচ্ছে তা পবিত্র কোরআন গভীরভাবে উপলব্ধি ও নিজেদের জীবনে বাস্তবায়নের ফসল। সর্বোচ্চ নেতা বর্তমানে গাজায় যা ঘটছে সেটাকে দুই দিক থেকে চূড়ান্ত পর্যায়ের বলে বর্ণনা করে বলেন, গাজায় একদিকে হত্যা, পাশবিকতা, জুলুম ও অপরাধযজ্ঞের চরম অবস্থা লক্ষ্য করা যাচ্ছে, আবার অন্যদিকে সর্বোচ্চ দৃঢ়তা ও প্রতিরোধ দেখা যাচ্ছে। তিনি গাজায় ক্ষুধা ও তৃষ্ণায় রেখে শিশু ও কিশোরদের হত্যার মতো নজিরবিহীন অপরাধযজ্ঞকে পশ্চিমা সভ্যতার জন্য কলঙ্ক হিসেবে অভিহিত করে বলেন, যদিও ইহুদিবাদীদেরকে আমেরিকা সহ পশ্চিমারা অস্ত্রসহ সব ধরনের সাহায্য সহযোগিতা দিচ্ছে, এরপরও গাজাবাসীর নজিরবিহীন ধৈর্য ও দৃঢ়তার কারণে শত্রুরা কোনো কিছু করতে পারেনি। প্রতিরোধ আন্দোলনের প্রায় 90% সক্ষমতা ও সরঞ্জাম অক্ষত আছে। আয়াতুল্লাহ খামেনি বলেন, মহান আল্লাহর অশেষ রহমতে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের হাতে ইহুদিবাদীরা চরম অপরাস্থ ও লাঞ্ছনার শিকার হবে। এই মুহূর্তে গাজাবাসীকে সাহায্য করা মুসলিম বিশ্বের ধর্মীয় দায়িত্ব বলেও তিনি উল্লেখ করেন। সর্বোচ্চ নেতা বলেন, প্রতিরোধ সংগ্রামীদের শত্রুদেরকে সাহায্য করা, সেটা যার পক্ষ থেকেই হোক না কেন, তা অবশ্যই হারাম এবং অপরাধ। দুর্ভাগ্যবশত মুসলিম বিশ্বের কিছু দেশ ও সরকার গাজার মুসলিম মানুষের শত্রুদের সাহায্য করছে। ইনশাল্লাহ একদিন তারা অনুশোচনা করবে এবং এই বিশ্বাসঘাতকতার শাস্তি ভোগ করবে। মার্কিন কংগ্রেসের কয়েকজন সিনেটর ইহুদিবাদী ইসরায়েলকে অস্ত্র সরবরাহ না করার জন্য প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতি আহ্বান জানিয়েছেন। তারা বলেছেন, ইহুদিবাদী ইসরায়েলের দখলদার সরকার অবরুদ্ধ গাজা উপত্যকার ফিলিস্তিনি জনগণের কাছে ত্রাণ সহায়তা পাঠাতে বাধা সৃষ্টি করছে। সোমবার স্বতন্ত্র সিনেটর বার্নি স্যান্ডার্স এবং ডেমোক্রেটিক দলের 7 সিনেটর প্রেসিডেন্ট বাইডেনকে একটি চিঠি পাঠান। তাতে তারা সুস্পষ্ট করে বলেছেন, জো বাইডেনের প্রশাসন এরই মধ্যে মার্কিন আইনের একটি অংশ লঙ্ঘন করেছে। মার্কিন আইনে বলা হয়েছে, যেসব দেশ মানবিক ত্রাণ পাঠানোর ক্ষেত্রে বাধা সৃষ্টি করে সেসব দেশকে আমেরিকা কোনো সামরিক সহায়তা দিতে পারবে না। মার্কিন সিনেটররা আরও বলেছেন, আমেরিকা গাজায় পাঠানোর জন্য যে ত্রাণ সামগ্রী দিয়েছে সেগুলো কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে বাধা সৃষ্টি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বার্নি স্যান্ডার্স বলেন, পুরো ফিলিস্তিনি জনগোষ্ঠীর বিরুদ্ধে কোনোভাবেই যুদ্ধ করার অধিকার ইসরায়েলের নেই। সিনেটররা আরও বলেছেন, তারা চান প্রেসিডেন্ট বাইডেন ইসরায়েলকে যুদ্ধ সরবরাহ করা বন্ধ করুক। রাশিয়া অভিযোগ করেছে, অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েল যেসব ভয়াবহ অপরাধ যজ্ঞ চালিয়েছে সে ব্যাপারে তদন্ত কাজে ইচ্ছাকৃতভাবে বাধা সৃষ্টি করছে তেল আবিব। গতকাল জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক বৈঠকে রুশ উপরাষ্ট্রদূত মারিয়া জাবোলোয়াস্কা এ অভিযোগ করেন। তিনি বলেন, গাজা যুদ্ধে ইসরায়েলে অপরাধ যজ্ঞের স্বরূপ উন্মোচনের যে কোনো প্রচেষ্টাকে স্বাগত জানাবে রাশিয়া। রুশ কূটনীতিক বলেন, এ কাজে জাতিসংঘ যথেষ্ট চেষ্টা চালাচ্ছে না বলে আমরা নিশ্চিত। হাজার হাজার মানুষ গাজায় নিহত হচ্ছে। আন্তর্জাতিক বিচারিক আদালত বা আইসিজের তথ্য অনুযায়ী গাজা উপত্যকা এখন গণহত্যা চলছে। মারিয়া বলেন, গাজা উপত্যকার তথ্য সংগ্রহ করার জন্য জাতিসংঘের নির্ভরযোগ্য কোনো সূত্র নেই এবং ইসরায়েল ইচ্ছাকৃতভাবে এ ধরনের পরিস্থিতি সৃষ্টি করে রেখেছে। ফিলিস্তিনি জনগণের উপর বছরের পর বছর ধরে চলা ইসরায়েলি গণহত্যা ও দমন অভিযানের প্রতিবাদে গত বছরের 7 অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে অভিযান পরিচালনা করে হামাস সহ গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলো। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পশ্চিমা দেশগুলোকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, মস্কো পরমাণু যুদ্ধের জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে। তিনি আরও বলেন, ইউক্রেনে মার্কিন সেনা মোতায়েনকে চলমান সামরিক সংঘাতের মারাত্মক বিস্তৃতি বলে বিবেচনা করা হবে। রুশ গণমাধ্যম রুশিয়া ওয়ান টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে প্রেসিডেন্ট পুতিন এসব কথা বলেন। রাশিয়া সত্যিকার অর্থে পরমাণু যুদ্ধের জন্য প্রস্তুত কিনা এমন প্রশ্নের জবাবে পুতিন পরিষ্কার করে বলেন, সামরিক দৃষ্টিভঙ্গি থেকে পরমাণু যুদ্ধের জন্য মস্কো সম্পূর্ণভাবে প্রস্তুত। তিনি আরও বলেন, দেশের নিরাপত্তা ডক্ট্রিন অনুযায়ী দেশের সার্বভৌমত্ব ও অস্তিত্ব হুমকির মুখে পড়লে মস্কো পরমাণু অস্ত্র ব্যবহার করতে প্রস্তুত রয়েছে। পুতিন দৃঢ় ভাষায় বলেন, পরমাণু অস্ত্র তৈরি করা হচ্ছে সেগুলোকে ব্যবহার করার জন্য। আমেরিকা যদি পরমাণু অস্ত্রের পরীক্ষা চালায় রাশিয়াও একই কাজ করবে। 71 বছর বয়সী পুতিন আরও বলেন, আমেরিকা ভালো করেই জানে ইউক্রেন বা রাশিয়ার মাটিতে মার্কিন সেনা মোতায়েনকে অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বলে বিবেচনা করবে মস্কো, ফলে আমি মনে করি না তারা এমন কোনো কাজ করবে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। জাতির সামনে এখনো এমন কোনো সংকট নেই যে কারণে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপের প্রয়োজনীয়তা রয়েছে, এমনই মন্তব্য করেছেন বাংলাদেশের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশে গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাবে তার দল। আরও জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ সংবাদদাতা।
জাতির সামনে এখনও এমন কোনো সংকট নেই যে কোনো কারণে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ করতে হবে, এমনটা মনে করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বুধবার সকালে গণমাধ্যমকে পাঠানো এক বিবৃতিতে এমনটাই জানিয়েছেন তিনি। এই দাবি বিএনপি নেতাদের অযৌক্তিক ও অবিবেচনাপ্রসূত বলে মন্তব্য করেছেন ওবায়দুল কাদের। বিবৃতিতে আরও বলা হয়, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের জনগণের ভোটে নির্বাচিত হয়ে বর্তমান সরকার জন আকাঙ্ক্ষাকে ধারণ করে রাষ্ট্র পরিচালনা করছে। দেশে কোনো গণতান্ত্রিক ও সাংবিধানিক সংকট নেই। আগামী পাঁচ বছর পর জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও জানানো হয় ওই বিবৃতিতে। এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশে গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাবে বিএনপি। অন্যদিকে রাজধানীর শাহজাহানপুরে সদ্য কারামুক্ত ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনুর বাসায় যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। এ সময় সাংবাদিকদের তিনি বলেন, মানুষের জন্য কাজ করে যাচ্ছেন তারা।
সরকার ক্ষমতায় আছে, এটা তো আমরা দেখতেই পাচ্ছি। গায়ের জোরে ক্ষমতায় তো থাকাই যায়, গায়ের জোরে ক্ষমতায় থাকা যাবে না কেন? তারা কি জনগণের ভালোবাসায় ক্ষমতা আছে? তারা কি জনগণের ভোট নিয়ে ক্ষমতায় আছে?
বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
এদিকে বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ে রমজানের গুরুত্ব, তাৎপর্য ও মাসলা মাসাইল শীর্ষক এক আলোচনা সভায় হামলার অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে। এতে সাত শিক্ষার্থী আহত হয়েছেন। তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। একটি সূত্র বলছে, বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু টাওয়ারের মসজিদে আলোচনা সভার আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের কিছু শিক্ষার্থী। বিভাগের বিভিন্ন বর্ষের 15-20 জন শিক্ষার্থী জোহরের নামাজ পড়তে ওই মসজিদে যান। তারা নামাজ শেষে রমজানের গুরুত্ব, তাৎপর্য ও মাসলা মাসাইল সম্পর্কে আলোচনা করতে চাইলে বাধা দেন বঙ্গবন্ধু টাওয়ার কর্মচারী সমিতির সভাপতি। এরপর সংঘর্ষ দেখা দেয় এবং হতাহতের ঘটনা ঘটে। সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএএ অনুযায়ী যেসব বিজেপি বিধায়ক বা এমপি নাগরিকত্বের জন্য আবেদন করবেন তাদের পদ খারিজের দাবি জানিয়েছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। তিনি আজ এক সংবাদ সম্মেলনে ওই দাবি জানান। কলকাতা থেকে আরও জানাচ্ছেন আমাদের প্রতিনিধি।
সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএএ অনুযায়ী যেসব বিজেপি বিধায়ক বা এমপি নাগরিকত্বের জন্য আবেদন করবেন তাদের পদ খারিজের দাবি জানিয়েছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। তিনি আজ বুধবার এক সংবাদ সম্মেলনে ওই দাবি জানান। কুণাল ঘোষ বলেন, বিজেপির এক বিধায়ক বলছেন, আমি সিএএ তে আবেদন করব। আবেদন করলে প্রথমে তাকে বলতে হবে তিনি ভারতবর্ষের নাগরিক নন, তাহলে তিনি বিধানসভার সদস্য হয়ে থাকবেন কেন? তাহলে বিজেপির নেতারা যারা নাগরিক নন বলে সিএএ তে আবেদন করবেন, তারা কোনো জনপ্রতিনিধি থাকলে সেটা পুরসভা, পঞ্চায়েত, বিধানসভা বা লোকসভা হতে পারে, তাহলে আগে সেখান থেকে পদত্যাগ করুন অথবা তারা নির্বাচনে দাঁড়াবেন না, কারণ ভারতবর্ষের নাগরিক নন অথচ ভারতে জনপ্রতিনিধি হবেন, এটা কিভাবে হতে পারে?
যে ঘোষণা করে চাইবেন যে আমি ভারতবর্ষের নাগরিক নই, আমাকে নাগরিক করা হোক, তাহলে তিনি বিধানসভায় থাকবেন কেন? তাহলে বিধানসভার অধ্যক্ষ জরুরি ভিত্তিতে এদের বিধায়ক পদ খারিজ করা উচিত। নির্বাচন কমিশন দেখুন প্রক্রিয়াগুলো শুরু, এরা যেন ভোটে দাঁড়াতে না পারে।
প্রসঙ্গত, সিএ বিধি কার্যকর হওয়ার খুশিতে পশ্চিমবঙ্গের হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার গতকাল মঙ্গলবার নিজ বাসায় মতুয়া সম্প্রদায়ের বহু মানুষজনকে নিমন্ত্রণ করে মাংস ভাত খাইয়েছেন। একই সঙ্গে তিনি নিজে সিএএর অধীনে নাগরিকত্বের জন্য আবেদন করবেন বলে মন্তব্য করেছেন। এরপরেই ওই ইস্যুতে বিজেপিকে চেপে ধরেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dm।
ফিরছি বিশ্ব সংবাদে। ফিলিস্তিন বিষয়ক জাতিসংঘ সংস্থার প্রধান ফিলিপ লাজ্জারিনি বলেছেন, গত চার বছরে বিশ্বব্যাপী যুদ্ধে যত শিশু মারা গেছে তার চেয়ে বেশি শিশু মারা গেছে গত চার মাসে গাজায় ইহুদিবাদী ইসরায়েলের আগ্রাসনে। গতকাল সামাজিক মাধ্যম এক্স পেজে দেয়া এক পোস্টে তিনি বলেন, বিস্ময়কর ব্যাপার হচ্ছে গত চার বছরে সারা বিশ্বে যুদ্ধবিগ্রহে সব মিলে যত শিশু মারা গেছে তার চেয়ে গত চার মাসে গাজায় অনেক বেশি শিশু মারা গেছে। তিনি গাজায় ইহুদিবাদী ইসরায়েলের আগ্রাসনকে শিশুদের বিরুদ্ধে যুদ্ধ বলে আখ্যায়িত করেন। লাজ্জানিনি বলেন, এটি হচ্ছে ফিলিস্তিনি শিশু এবং তাদের ভবিষ্যতের বিরুদ্ধে যুদ্ধ। রাশিয়ার আটককৃত সম্পদ ইউক্রেনে পাঠালে তাতে মস্কোর পক্ষ থেকে যে প্রতিক্রিয়া আসবে বিশ্ব অর্থনীতির জন্য তা বিপর্যয়ের কারণ হতে পারে। ইউরোপীয় ইউনিয়নের একজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে একথা বলেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, রাশিয়ার আটককৃত সম্পদ ইউক্রেনে পাঠানোর সময় এর একটি অংশ ইউরোক্লিয়ার হাউসে রাখা উচিত যাতে বিপদের সময় তা ব্যবহার করা যায়। তিনি এই বিপদ বলতে মূলত বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থায় বিপর্যয়ের আশঙ্কার কথা ইঙ্গিত করেছেন। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। বিশ্ব সংবাদের পর আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। আজকের দৃষ্টিপাতের প্রথমে রয়েছে একটি পর্যালোচনা।
রাশিয়াকে পাশ কাটিয়ে ফ্রান্স বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অস্ত্র রপ্তানিকারক দেশে পরিণত হয়েছে। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট সিপ্রির সর্বশেষ প্রতিবেদন অনুসারে 2014 থেকে 2018 এবং 2019 থেকে 2023 সালের মধ্যে ফরাসি অস্ত্র রপ্তানি 47% বৃদ্ধি পেয়েছে। ইউক্রেনের যুদ্ধ, রাশিয়ার আরও অস্ত্রের প্রয়োজনীয়তা এবং এর পাশাপাশি পশ্চিমা নিষেধাজ্ঞা রাশিয়ান অস্ত্র রপ্তানি হ্রাসের প্রধান কারণ। ফ্রান্সের অস্ত্র রপ্তানির বৃহত্তর অংশের 42% এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোতে এবং 34% পশ্চিম এশিয়ার দেশগুলোতে রপ্তানি করা হয়। সিপ্রির সিনিয়র গবেষক পিটার ওয়েসম্যানের মতে, ফ্রান্স যাকে কৌশলগত স্বায়ত্তশাসন বলে তা অর্জন করার চেষ্টা করছে। সিপ্রির গবেষক ক্যাটারিনা জোকিচো বলেছেন যে বিশ্বজুড়ে ক্রমবর্ধমান অস্ত্রের যে বিশাল চাহিদা তৈরি হয়েছে তারই সুযোগ নেওয়ার চেষ্টা করছে ফ্রান্স। বিশ্বের বিভিন্ন প্রান্তে সংকট সৃষ্টিকারী এবং পশ্চিমা যুদ্ধবাজ নীতি নির্ধারকরা, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র, কৃত্রিম সংকট সৃষ্টি করে অস্ত্রের চাহিদা তৈরি করেছে। আর অস্ত্র রপ্তানিতে বর্তমানে বিশ্বের প্রথম স্থানে রয়েছে আমেরিকা। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের রিপোর্ট অনুসারে 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে অন্তত 30টি দেশ কিয়েভকে সামরিক সহায়তা হিসেবে বিপুল অস্ত্র সরবরাহ করেছে। এদিকে ইউরোপের অন্যান্য দেশও তাদের অস্ত্র আমদানি বাড়িয়েছে। তারা আমেরিকা থেকে প্রচুর পরিমাণে অস্ত্র আমদানি করছে। সিপ্রির পরিসংখ্যান অনুসারে ইউরোপের দেশগুলো 2019 থেকে 2023 সালের মধ্যে আমেরিকা থেকে 55% অস্ত্র আমদানি করেছে, যেখানে 2014 থেকে 2018 সালের মধ্যে এই পরিমাণ ছিল মাত্র 35%। বেশিরভাগ ইউরোপীয় রাষ্ট্রের ন্যাটো সদস্যভুক্তি এবং F-35 ফাইটার জেটের মতো অস্ত্র ব্যবস্থার উন্নয়নে যুক্তরাষ্ট্রের অংশীদার হওয়া এই বৃদ্ধির আংশিক কারণ।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.ir/pn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাতের পর বাংলাদেশ প্রসঙ্গ। জলদস্যুদের কবলে আটকে যাওয়া বাংলাদেশের জাহাজ উদ্ধারে সব রকমের তৎপরতা চালিয়ে যাচ্ছে কর্তৃপক্ষ। যে কোনো মূল্যে জাহাজের নাবিকদের সুস্থভাবে ফেরাতে বদ্ধপরিকর সরকার। বিস্তারিত প্রতিবেদন করেছেন ঢাকা থেকে আমাদের বিশেষ সংবাদদাতা।
জলদস্যুদের কবল থেকে বাংলাদেশে জাহাজের নাবিকদের যে কোনো মূল্যে নিরাপদে ফিরিয়ে আনতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। এদিকে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, জাহাজটির সঙ্গে সরাসরি যোগাযোগ করা না গেলেও তৃতীয় পক্ষের মধ্যস্থতায় যোগাযোগের চেষ্টা অব্যাহত রয়েছে। বাংলাদেশি নাবিকদের সুস্থভাবে নিরাপত্তা নিয়ে ফেরানোর চেষ্টা করছে সরকার। মঙ্গলবার সোমালীয় উপকূল থেকে 600 নটিক্যাল মাইল দূরে সাগরের মাঝে বাংলাদেশের জাহাজ দখলে নেয় সোমালীয় জলদস্যুরা। এমভি আবদুল্লাহ নামের ওই জাহাজের 23 নাবিককে জিম্মি করে পরে জলদস্যুরা জাহাজটি সোমালীয় উপকূলের দিকে নিয়ে যায়। জানা গেছে, সমুদ্রগামী এ জাহাজটি কয়লা নিয়ে মোজাম্বিক থেকে দুবাই যাচ্ছিল। পথিমধ্যে গালফ অফ ইডেনে জাহাজটিতে হামলা চালিয়ে নিয়ন্ত্রণ নেয় দস্যুরা। তাদের অনেকের হাতেই অস্ত্র রয়েছে। নাবিকরা কয়েকটি ভিডিও ফুটেজ ও বার্তা পাঠালে তাদের মুঠোফোন জব্দ করে নেওয়া হয়। জিম্মি নাবিকদের স্বার্থে মুক্তিপণ চেয়েছে সোমালীয় জলদস্যুরা। বুধবার ঢাকায় এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, বিভিন্ন গোয়েন্দা সংস্থার মাধ্যমে জাহাজটির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। বাংলাদেশি নাবিকদের উদ্ধারের বিষয়টি অগ্রাধিকারভাবে দেখছে সরকার।
সেকেন্ড পার্টির মাধ্যমে আমরা চেষ্টা করছি এবং সমস্ত জায়গায় যেখানে যেখানে জানানো প্রয়োজন সেটা জানিয়েছি। এইটুকু আপডেট আমার কাছে এই মুহূর্তে আছে। গোয়েন্দা সংস্থাগুলো কাজ করছে, মাননীয় প্রধানমন্ত্রী এই বিষয়ে অত্যন্ত কনসার্ন।
এদিকে বুধবার দুপুরে সচিবালয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, জলদস্যুদের হাতে জিম্মি নাবিকদের উদ্ধারে সরকার সব রকম ব্যবস্থা গ্রহণ করেছে। আন্তর্জাতিক সমুদ্র চলাচল সংস্থার সদস্য ভারতসহ অন্য দেশের সহযোগিতা নেওয়ার জন্য কথা হয়েছে বলে জানিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী।
আমরা সমন্বিতভাবে কাজ করছি, ডিপার্টমেন্ট অফ শিপিং, মেরিটাইম, যতগুলো উইং আছে তারা কাজ করতেছে, এটা সমন্বিতভাবে আমরা নিয়ে আসছি।
এদিকে উদ্বিগ্ন অবস্থায় জিম্মি নাবিকদের পরিবারের স্বজনরা রয়েছেন। জাহাজের সেকেন্ড ইন কমান্ড খুলনার বাসিন্দা ইঞ্জিনিয়ার তফিকুল ইসলামের মা বলেছেন, যে কোনোভাবে দ্রুত তার সন্তান সহ জিম্মি সকল নাবিকদের উদ্ধার করা হোক।
আম্মা বললেই আমার মনে তখন মোবাইলটা কেড়ে গেছে, তারপর আর কথা হয়নি। জাহাজে যারা আছে 23 জন, তাদের জন্য দ্রুত তাড়াতাড়ি তাদের জন্য বের করে আনতে পারে।
বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই মধ্য দিয়ে শেষ হল সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত। এখন রয়েছে দর্পণ।
খোদা প্রেমের বসন্ত।
শ্রোতা বন্ধুরা, পবিত্র রমজান উপলক্ষে খোদা প্রেমের বসন্ত শীর্ষক ধারাবাহিক আলোচনার দ্বিতীয় পর্বে আপনাদের সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন
ও আমি গাজী আব্দুর রশিদ।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
গত পর্বে আমরা বলেছিলাম, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পবিত্র রমজানের সবচেয়ে ভালো আমল হল পাপ বর্জন করা। আমরা পাপ করে দুই কারণে। প্রথমত, কিসে পাপ হয় তা জানা নেই, অথবা জানা থাকা সত্ত্বেও মহান আল্লাহর প্রতি যথেষ্ট ভয়, প্রেম ও লজ্জা না থাকায়। তাই মহান আল্লাহ আমাদের সব কাজ জানেন ও দেখছেন বলে জানা সত্ত্বেও তাঁকে আমরা ভয়ও করি না বা লজ্জাও পাই না। অর্থাৎ আল্লাহকে আমরা পাপ করার সময় শিশুর চেয়েও কম গুরুত্ব দিচ্ছি। বলা হয়, কোনো পাপকে ক্ষুদ্র মনে করা হলে তা আল্লাহর দরবারে বড় পাপ হিসেবেই ধরা হয়। আমরা কি কেউ অতি অল্প পরিমাণ মলমূত্র খেতে রাজি হব, কিংবা তীব্র ক্ষমতা সম্পন্ন বিষ অল্প পরিমাণেও খেতে রাজি হব কি?
সামান্য আগুন যেমন বিশাল খড়ের পাহাড় বা বনকে জ্বালিয়ে দেয়, তেমনি সামান্য পাপও পুরো ঈমানকে বরবাদ করে দিতে পারে। কারণ যে মুহূর্তে মানুষ পাপ করে, সেই মুহূর্তের জন্য মানুষ এক ধরনের কুফরিতে লিপ্ত হয়। পরবর্তীতে এই কুফরি বাড়তেই থাকে মনের দিক থেকে বাধা না পাওয়ার কারণে। গোনা বর্জনের জন্য দরকার দৃঢ়তা বা আত্মবিশ্বাস, অনুশীলন ও অধ্যবসায়। রমজান মাসে গোনা বর্জনের অনুশীলন করা সহজ, কারণ এই মাসে অনেক বৈধ কাজেও সংযম পালনের চর্চা করা হয়।
শ্রোতা ভাই বোনেরা, অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা আজও পবিত্র রমজানের ফজিলত সম্পর্কে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব মুহাম্মদ মনির হুসাইন খানের বক্তব্য শুনতে চাইলে তিনি আজও মাহে রমজানের ফজিলত সম্পর্কে মহানবীর একটি হাদিস শুনালেন। জনাব খান বলেছেন,
সকল মাসের চেয়ে শ্রেষ্ঠ মাস মাহে রমজান। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান মাস হচ্ছে সকল মাসের সেরা এবং কদরের রাত হচ্ছে সকল রাতের নেত্রী।
এবারে পবিত্র রমজানের নানা ফজিলত সম্পর্কে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বিখ্যাত ভাষণের কিছু অংশ শোনা যাক। মহানবী বলেছেন, হে মানুষ, নিঃসন্দেহে তোমাদের সামনে রয়েছে বরকত, রহমত বা অনুগ্রহ ও ক্ষমার মাস। এই মাসের দিনগুলো সেরা দিন, রাতগুলো শ্রেষ্ঠ রাত এবং ঘণ্টাগুলো শ্রেষ্ঠ ঘণ্টা। এই মাসে তোমরা আমন্ত্রিত হয়েছ আল্লাহর মেহমান হতে তথা রোজা রাখতে ও প্রার্থনা করতে। তিনি তোমাদেরকে এই মাসের ভেতরে সম্মানিত করেছেন। এই মাসে তোমাদের প্রতিটি নিঃশ্বাস মহান আল্লাহর গুণগানের বা জিকিরের সওয়াবের সমতুল্য। এই মাসে তোমাদের ঘুম প্রার্থনার সমতুল্য। এই মাসে তোমাদের সৎকাজ এবং দোয়াগুলো কবুল করা হবে। তাই মহান আল্লাহর কাছে আন্তরিক ও পবিত্র চিত্তে প্রার্থনা করো যে তিনি যেন তোমাদেরকে রোজা রাখার এবং কোরআন তেলাওয়াতের তৌফিক দান করেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন,
নিঃসন্দেহে সে ব্যক্তি প্রকৃতই হতভাগ্য যে রমজান মাস পেয়েও মহান আল্লাহর ক্ষমা হতে বঞ্চিত হয়। এ মাসে ক্ষুধা তৃষ্ণার মাধ্যমে শেষ বিচার দিবসের ক্ষুধা তৃষ্ণার কথা স্মরণ করো, অভাবগ্রস্ত ও দরিদ্রদেরকে সাহায্য করো ও সদকা দাও, বয়স্ক ও বৃদ্ধদের সম্মান করো এবং শিশু ও ছোটদের আদর করো, সম্পর্ক ও যোগাযোগ রক্ষা করো রক্তের সম্পর্কের আত্মীয় স্বজনের সাথে, তোমাদের জিহ্বাকে অনুপযোগী কথা বলা থেকে সংযত রাখো, চোখকে ঢেকে রাখো নিষিদ্ধ দৃশ্য দেখা থেকে, কানকে নিবৃত রাখো ক্ষতিকর কথা শোনা থেকে, ইয়াতিমদেরকে দয়া করো যাতে তোমাদের সম্ভাব্য ইয়াতিম সন্তানরাও যেন দয়া পায়, গোনার জন্যে অনুতপ্ত হও ও তওবা করো এবং নামাজের সময় মোনাজাত করো হাত উপরে তুলে, কারণ নামাজের সময় দোয়া কবুলের শ্রেষ্ঠ সময়। এ সময় মহান আল্লাহ তাঁর বান্দাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকান। এ সময় কেউ তাঁর কাছে কিছু চাইলে তিনি তা দান করেন, কেউ তাঁকে ডাকলে তিনি জবাব দেন, কেউ কাকুতি মিনতি করলে তা তিনি গ্রহণ করেন।
রমজানের গুরুত্ব প্রসঙ্গে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, হে মানুষ, তোমরা বিবেককে কামনা বাসনার দাসে পরিণত করেছ, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে একে মুক্ত করো। তোমাদের পিঠ গোনার ভারে নুয়ে আছে, তাই সিজদাগুলোকে দীর্ঘ করে পিঠকে হালকা করো। মহান আল্লাহ নিজ সম্মানের শপথ করে বলেছেন, রমজান মাসে নামাজ আদায়কারী ও সিজদাকারীদেরকে জবাবদিহিতার জন্য ধরা হবে না এবং কিয়ামতের দিন তাদেরকে দোজখের আগুন থেকে রক্ষা করবেন। তোমাদের কেউ যদি কোনো মুমিনের জন্য ইফতারের আয়োজন করে, তাহলে আল্লাহ তাকে একজন গোলামকে মুক্ত করার সওয়াব দান করবেন এবং তার অতীতের সব গোনা মাফ করবেন। বিশ্বনবীর সাহাবিরা প্রশ্ন করলেন, কিন্তু আমাদের মধ্যে সবাই অন্যদেরকে ইফতার দেওয়ার সামর্থ্য রাখে না। বিশ্বনবী বললেন, তোমরা দোজখের আগুন থেকে নিজেদের রক্ষা করো, যদিও তা সম্ভব হয় একটিমাত্র খুরমার অর্ধেক অংশ কিংবা তাও না থাকলে সামান্য পানি অন্য রোজাদারদেরকে ইফতার হিসেবে আপ্যায়নের মাধ্যমে। শ্রোতা ভাই বোনেরা, এবারে বিদায় নেবার পালা।
তবে তার আগে শুনুন রমজানের দ্বিতীয় রোজা দোয়া ও তার অর্থ।
হে আল্লাহ, তোমার রাহমাতের ওসিলায় আজ আমাকে তোমার সন্তুষ্টির কাছাকাছি নিয়ে যাও, দূরে সরিয়ে দাও তোমার ক্রোধ আর গজব থেকে, আমাকে তৌফিক দাও তোমার পবিত্র কোরআনের আয়াত তিলাওয়াত করার, হে দয়াবানদের মধ্যে শ্রেষ্ঠ দয়াময়।
اللهم غربني فيها إلى مرضاتك وجنبني فيها من سخطك ونقماتك ووفقني فيها لقراءتك برحمتك يا أرحم الراحمين.
কথা বার্তা সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি মুজাহিদুল ইসলাম।
আশা করছি আপনারা ভালো আছেন। আজ ১৩ মার্চ বুধবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি, এরপর বিস্তারিত খবরে যাব। প্রথমে বাংলাদেশের শিরোনাম। আম্মু, আমাদের ছাড়ানোর ব্যবস্থা করেন প্রথম আলো। জাহাজ অপহরণ ৫০ লাখ ডলার দাবি জলদস্যুদের, ইত্তেফাক। জলদস্যুদের ইত্তেফাক, জিম্মি নাবিকদের সুস্থ অবস্থায় ফেরাতে বদ্ধপরিকর সরকার, নৌ প্রতিমন্ত্রী যুগান্তর। বিদ্যুতের দাম বাড়িয়ে ভোক্তার উপর অযৌক্তিক খরচের বোঝা চাপিয়েছে সরকার, মানবজমিন। দৈনিকটির অন্য একটি খবরের শিরোনাম, পারমাণবিক যুদ্ধের জন্য প্রস্তুত রাশিয়া, বললেন পুতিন। কলকাতার শিরোনাম, ভোটের আগে বিভাজনের রাজনীতি চলছে, সিএএ এনআরসি জুটি নিয়ে আবার সরব মমতা, আনন্দবাজার পত্রিকা। ভাই বলে পরিচয় দেবেন না, বাবনের সঙ্গে সম্পর্ক শেষ, বিস্ফোরক মমতা, সংবাদ প্রতিদিন। বেকারত্ব, মুদ্রাস্ফীতি, ভাগিদারির মতো গুরুত্বপূর্ণ ইস্যু আছে ভারতে, রাহুল গান্ধী, গণশক্তি। অরুণাচল নিয়ে চীনের বক্তব্য খারিজ করল ভারত আজকাল।
শ্রোতা বন্ধুরা, শিরোনামের পর এবার বাংলাদেশের জাতীয় দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত তুলে ধরছি। ভারত মহাসাগরে জলদস্যুদের কবলে পড়া বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাতে জিম্মি ২৩ নাবিককে মুক্তি দিতে ৫০ লাখ ডলার মুক্তিপণ দাবি করেছে সোমালিয়ার জলদস্যুরা। শিগগিরই না দিলে তাদের একে একে মেরে ফেলারও হুমকি দিয়েছে তারা, এটি দৈনিক ইত্তেফাকের খবর। আর প্রথম আলোর খবরের শিরোনাম, আম্মু আমাদের ছাড়ানোর ব্যবস্থা করেন, এ খবরে লেখা হয়েছে, আম্মু ওরা মোবাইল নিয়ে নিচ্ছে, এখনো ইফতার করি নাই, তারা খাবার দিলে ইফতার করব। কবির গ্রুপের চাচার সঙ্গে যোগাযোগ করেন, যেভাবেই হোক আমাদের ছাড়ানোর ব্যবস্থা করেন। ভারত মহাসাগরে জলদস্যুদের হাতে জিম্মি এমভি আবদুল্লাহ জাহাজের চতুর্থ প্রকৌশলী তানভীর আহমেদ গতকাল মঙ্গলবার রাত ৮টায় সর্বশেষ মুঠোফোনে মা জোসনা বেগমকে এই আকুতি জানান। এরপর আজ বুধবার পর্যন্ত ছেলের সঙ্গে কোনো যোগাযোগ হয়নি। ছেলের চিন্তায় জোসনা বেগম আজ বুধবার সকালে ছুটে আসেন চট্টগ্রামের আগ্রাবাদে কবির গ্রুপের কার্যালয়ে। এ সময় কথা বলেন প্রথম আলোর সঙ্গে। ছেলের চিন্তায় উৎকণ্ঠায় থাকা এই মা বারবার আকুতি জানাচ্ছেন, যেভাবেই হোক তার ছেলেকে যেন ফিরিয়ে আনা হয়।
জিম্মি জাহাজের প্রধান কর্মকর্তা বার্তা, ফাইনাল কথা, টাকা না দিলে আমাদের একে একে মেরে ফেলতে বলেছে, প্রথম আলো রেশিও নামের খবরে লেখা হয়েছে। ভারত মহাসাগরে সোমালিয়ার জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লার প্রধান কর্মকর্তা মোহাম্মদ আতিকুল্লাহ খান মঙ্গলবার মাগরীবের পর মুঠোফোনে তার স্ত্রীর কাছে একটি অডিও বার্তা পাঠিয়েছেন। অডিও বার্তাটি প্রথম আলোর হাতে এসেছে। ওই বার্তায় আতিক বলেছেন, এই বার্তাটা সবাইকে পৌঁছে দিও, আমাদের কাছ থেকে মোবাইল নিয়ে নিচ্ছে, ফাইনাল কথা হচ্ছে,
এখানে যদি টাকা না দেয় আমাদের একজন একজন করে মেরে ফেলতে বলেছে। তাদের যত তাড়াতাড়ি টাকা দেবে তত তাড়াতাড়ি ছাড়বে বলেছে। এই বার্তাটা সব দিকে পৌঁছে দিও। যুগান্তরের খবরে লেখা হয়েছে, সোমালীয় জলসীমায় জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজের নাবিকদের সুস্থ ফেরত আনার বিষয়ে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছে নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী। এ বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলেও দাবি করেছেন তিনি।
বিদ্যুতের দাম বাড়িয়ে ভোক্তার উপর অযৌক্তিক খরচ চাপিয়ে দিয়েছে সরকার, মানব জমিনের এই শিরোনামের খবরে লেখা হয়েছে। বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ বা সিপিডি মনে করে, বিদ্যুতের মূল্যবৃদ্ধির ফলে ভোক্তাদের মাসিক খরচ গড়ে 9.4% বাড়বে। নিম্ন থেকে মধ্যবিত্ত পরিবারের খরচ বাড়বে 106 থেকে 118 টাকা। অর্থাৎ সরকার বিদ্যুতের বর্ধিত ক্যাপাসিটি না কমিয়ে এ খাতের ভর্তুকির চাপ সম্পূর্ণ ভোক্তার উপর চাপিয়ে দিয়েছে, যা অযৌক্তিক। বুধবার বিদ্যুতের সাম্প্রতিক মূল্যবৃদ্ধি ভর্তুকি সমন্বয়ের অন্য বিকল্প আছে কি শীর্ষক শিরোনামে এক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরে সিপিডি। সিপিডির গবেষক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, সমন্বয়ের নামে দাম বৃদ্ধি ভোক্তাদের নাভিশ্বাস বাড়াবে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, বিদ্যুতের বর্ধিত ক্যাপাসিটির খরচ না কমিয়ে ভর্তুকির চাপ ভোক্তার উপর চাপানো অযৌক্তিক। চাহিদার তুলনায় 3 গুণ হারে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বাড়ানোর পেছনে সরকারের ভেতরে বাইরে যোগসাজশের ইঙ্গিত দিয়েছে সিপিডি।
পারমাণবিক যুদ্ধের জন্য প্রস্তুত রাশিয়া, বললেন পুতিন। মানব জমিনের এশিয়র নামের খবরে লেখা হয়েছে, ইউক্রেনের বিরুদ্ধে পারমাণবিক যুদ্ধের জন্য প্রস্তুত রাশিয়া। যুক্তরাষ্ট্রকে এমন হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র জানে যদি তারা সেনাবাহিনীকে রাশিয়ার ভূখণ্ডে বা ইউক্রেনে মোতায়েন করে তাহলে একে অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ হিসেবে দেখবে রাশিয়া। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। পুতিন বুধবার পশ্চিমাদের এই হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি ইউক্রেনের সেনা পাঠায় যুক্তরাষ্ট্র তাহলে তাকে যুদ্ধে বড় রকম উস্কানি হিসেবে বিবেচনা করা হবে। একই সঙ্গে পারমাণবিক যুদ্ধের জন্য টেকনিক্যালি প্রস্তুত রাশিয়া। 15-17 মার্চ রাশিয়ার নির্বাচন, তার মাত্র 2 দিন আগে এমন বক্তব্য দিলেন পুতিন। এই নির্বাচনে তিনি জয়ী হলে তার ক্ষমতার মেয়াদ আরো 6 বছর বৃদ্ধি পাবে। অবশ্য এই নির্বাচনে যে তিনি জয়ী হবেন তা চোখ বন্ধ করে বলা যায়।
এবারে কলকাতার কয়েকটি খবরের বিস্তারিত। ভোটের আগে বিভাজনের রাজনীতি চলছে। সিএএ এনআরসি জুটি নিয়ে আবার সরব মমতা। আনন্দবাজার পত্রিকার এই খবরে লেখা হয়েছে, নাগরিকত্ব সংশোধনী আইনের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কেন্দ্রীয় সরকার। এ প্রসঙ্গে এবার গর্জে উঠলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ মমতা আবারও স্পষ্ট জানিয়েছেন, তিনি বাংলায় সিএএ করতে দেবেন না। সিএএ ইস্যুতে বিজেপিকে তীব্র আক্রমণ করে মুখ্যমন্ত্রী বলেন, এই আইনে কোনো স্পষ্টতা নেই, পুরোপুরি ভাওতা। 2019 সালেও করেছিল অসমে সিএএ এনআরসি। 19 লাখ মানুষের নাম বাদ গিয়েছিল, তার মধ্যে 13 লাখ হিন্দু বাঙালি। সিএএতে কেন মুসলমান সম্প্রদায়কে বাদ দেওয়া হয়েছে তা নিয়ে আবারও প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, বহু মানুষ আত্মহত্যা করেছিল, এখন যাদের দরখাস্ত করতে বলা হয়েছে তারা যেই দরখাস্ত করবেন তারা নাগরিক থাকা সত্ত্বেও বেআইনি অনুপ্রবেশকারী হয়ে যাবেন। তাহলে আপনাদের সম্পত্তির কি হবে, চাকরি বাকরির কি হবে, সবটাই বেআইনি ডিক্লেয়ার হয়ে যাবে। এটা হলো বিজেপির লুডু খেলার ছক্কা। মমতা আশ্বাস দিলেন, বহাল তবিয়তে পশ্চিমবঙ্গে থাকুন, কেউ আপনার গায়ে হাত দিলে আমরা বুঝে নেব।
অরুণাচল নিয়ে চীনের বক্তব্য খারিজ করল ভারত। আজকাল পত্রিকার এ খবরে লেখা হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অরুণাচল প্রদেশ সফর নিয়ে চীনের মন্তব্য খারিজ করে দিল বিদেশ মন্ত্রক। আজ সকালে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ ছিল, আছে এবং থাকবে। গত 9 মার্চ অরুণাচল গিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদি, সেখানে 2 লেনের দীর্ঘতম সুড়ঙ্গের উদ্বোধন করেন তিনি। চীনের তরফে বলা হয়, ভারতের তরফে তৈরি করা তথাকথিত অরুণাচল প্রদেশকে স্বীকার করে না এবং কঠোরভাবে তার বিরোধিতা করে। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি।
আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
অনুষ্ঠানের প্রান্তিক আয়োজনে এখন রয়েছে স্বাস্থ্য চিকিৎসা বিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য কথা।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরে, স্বাগত জানাচ্ছি রেডিও তেহরানের সাপ্তাহিক স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য কথার আসরে। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। হেমোরয়েড, অর্শ বা পাইলস একটি অতি পরিচিত রোগ। এ রোগটি হচ্ছে পায়খানার রাস্তা দিয়ে ব্যথা মুক্ত রক্ত পড়া। এরই মধ্যে চার পর্বের আলোচনা হয়েছে, আর আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন পাইলস বিশেষজ্ঞ ও কোলোরেক্টাল সার্জন ডাক্তার মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে সহকারী রেজিস্ট্রার হিসেবে কর্মরত আছেন। জনাব ডাক্তার মোহাম্মদ আসাদুজ্জামান, রেডিও তেহরানের স্বাস্থ্য কথার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি।
আপনাকেও ধন্যবাদ।
ডাক্তার মোহাম্মদ আসাদুজ্জামান, আজকের পর্বের প্রথম প্রশ্নটি হচ্ছে, পাইলস রোগটিকে ভয়াবহ বা ঝুঁকিপূর্ণ?
পাইলস কি একটি ভয়াবহ রোগ কিনা বা এখানে ভয়াবহ ঝুঁকি আছে কিনা, এখানে আসলে স্পেসিফিক ভাবে বলতে হবে যে কোন ঝুঁকির কথা মানুষ জানতে চাচ্ছে। এখানে যদি তারা বলেন যে না, পাইলস থেকে আমার ক্যান্সার হতে পারে কিনা, আমরা সাধারণত ক্যান্সারের ঝুঁকি আছে কিনা এটাই ভয় পাই। তো সেক্ষেত্রে বিষয়টা হলো যে পাইলস থেকে ক্যান্সার হওয়ার কোনো প্রমাণ নাই। ক্যান্সারের এক্স্যাক্ট কারণ, একদম সুনির্দিষ্ট কারণ কিন্তু অজানা। যে সমস্ত কারণে ক্যান্সার হয় আমরা ওইগুলোকে আসলে বলি রিস্ক ফ্যাক্টর, ক্যান্সারের ঝুঁকি বেশি যে সমস্ত কারণে, ওই ঝুঁকি সময়ের ক্ষেত্রে কিন্তু পাইলস নাই। তো সুতরাং পাইলস থেকে ক্যান্সার হয় না।
ডাক্তার মোহাম্মদ আসাদুজ্জামান, কারো পায়খানার রাস্তা দিয়ে রক্ত যাচ্ছে, পাইলস ছাড়াও তো অন্য কারণে রক্ত যেতে পারে, তো সেটি পাইলস কিনা কিভাবে বোঝা যাবে? অর্থাৎ এই রক্ত পড়াটা পাইলসের কারণে হচ্ছে কিনা তা কি করে বোঝা যাবে?
পাইলস ছাড়াও পায়খানার রাস্তায় বিভিন্ন কারণে রক্ত পড়তে পারে। তার মধ্যে সবচেয়ে কমন যেটা হয় সেটা হলো অ্যানাল ফিশার বা মলদ্বার ফেটে যাওয়া। এছাড়া আছে পায়খানার রাস্তায় পলিপ এবং কোলোরেক্টাল ক্যান্সার, অর্থাৎ মলদ্বার এবং মলাশয়ের ক্যান্সার। আরও কিছু কারণ আছে, সেটার মধ্যে এক অন্যতম কারণ হলো আলসারেটিভ কোলাইটিস এবং ক্রনস ডিজিজ, যেটাকে আমরা সমষ্টিগতভাবে ইনফ্লামেটরি বাউল ডিজিজ বলি, এবং খাঁটি মানে বাংলা ভাষায় মানুষদেরকে বোঝানোর জন্য আমরা বলতে পারি রক্ত আমাশয় রোগ। আর কিছু আনকমন কজ আছে যেটা আমাদের দেশে খুবই কম এবং এটা খুব বয়স্ক মানুষদের হয়, সেটা হলো ডাইভার্টিকুলার ডিজিজ, আর একটা হলো যে ভাস্কুলার ম্যালফরমেশন, মানে হলো রক্ত নালীর কিছু সমস্যা, সেখান থেকে কিন্তু পায়খানার রাস্তায় রক্ত পড়তে পারে। এছাড়াও যারা বিভিন্ন রকমের ওই রক্ত পাতলা করা ওষুধ খেয়ে থাকেন, ওই ওষুধগুলো যদি তাদের ওভারডোজ হয়ে যায় সে কারণেও কিন্তু পায়ুপথে রক্ত পড়তে পারে।
শ্রোতা বন্ধুরা, আপনারা স্বাস্থ্য কথার আসরে অর্শ বা পাইলস রোগ নিয়ে এ বিষয়ক বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার মোহাম্মদ আসাদুজ্জামানের সাক্ষাৎকার শুনছেন। ফিরছি খুব শীঘ্রই, আমাদের সাথেই থাকুন।
রেডিও তেহরানের স্বাস্থ্য কথা অনুষ্ঠান শুনুন, বাসায় বসে ডাক্তারের পরামর্শ গ্রহণ করুন।
মিউজিক বিরতির পর আবারও আলোচনায় ফিরে এলাম। ডাক্তার মোহাম্মদ আসাদুজ্জামান, আচ্ছা কি ধরনের পরীক্ষার মাধ্যমে বুঝতে পারা যাবে যে এটি?
যেহেতু পায়ুপথে বিভিন্ন কারণে রক্ত পড়ে, এখন আমি কিভাবে বুঝবো যে এটা এই রক্তটা পাইলসের কারণে হচ্ছে কিনা? প্রথমে অত বুঝি রোগীর কথা থেকে। রোগী এসে বলে থাকে যে আমার পায়খানার রাস্তা দিয়ে রক্ত পড়ে, এবং এই রক্তটা তাজা রক্ত, একবার ব্যথামুক্ত রক্ত, কখনো কখনো একদম ফোটায় ফোটায় পড়ে, কখনো ফিঙ্কি দিয়ে পড়ে, কখনো অনেক বেশি প্রফিউজ ব্লিডিং হয় যে রোগী একদম মানে টয়লেটে যে প্যান এটা পুরাটাই একদম রক্তে লাল হয়ে যায়। এইটা দিয়ে আমরা মূলত বুঝতে পারি যে তার আসলে কি সমস্যা। এছাড়াও রোগী আরও বলে থাকে যে আমার পায়খানার রাস্তা দিয়ে মাংস বের হয়ে আসে, সেটা আবার ঢুকে যায় এবং রক্ত পড়ে। হ্যাঁ, তো এই দুইটা জিনিস দিয়েই কিন্তু আমরা মূলত ধারণা পেতে পারি যে একটি পেইনলেস ফ্রেশ পার রেক্টাল ব্লিডিং, মানে ব্যথামুক্ত তাজা রক্ত মলদ্বার দিয়ে বের হওয়া, এটাই হলো পাইলসের বোঝার একটা অন্যতম উপায়।
ডাক্তার মোহাম্মদ আসাদুজ্জামান, আপনারা পরীক্ষার পর নিশ্চিত হলেন যে রোগের পাইলস হয়েছে, তখন করণীয় কি?
এরপরে আমরা যেটা করি সেটা হলো রোগীকে আমরা দেখি, মানে পায়খানাটা পরীক্ষা করে দেখি, যে যন্ত্র দিয়ে পরীক্ষা করি ওটার নাম প্রোক্টোস্কোপ, এবং প্রোক্টো মানে আমাদের মলাশয় বা মলদ্বার, আর স্কোপি মানে দর্শন দেখা, আর এই পুরো পরীক্ষার নাম হলো প্রোক্টোস্কোপি। তো এই পরীক্ষার মাধ্যমে কিন্তু আমরা বুঝতে পারি যে তার পাইলস আছে কি না। যখন আমরা রোগীর কাছ থেকে ইতিহাস নিয়ে, হিস্ট্রি নিয়ে এবং প্রোক্টোস্কোপি করে মোটামুটি নিশ্চিত হলাম যে তার পাইলস আছে, তখন আমাদের করণীয় হয়ে দাঁড়ায় যে অন্য যে সমস্ত কারণে রক্তপাত হয় সেই কারণগুলোকে এক্সক্লুড করা, সেই কারণগুলো আছে কি না সেটা খুঁটি সেটা পরীক্ষা করে দেখা, এবং যেটার সাহায্যে আমরা করি সেটার নাম হলো কোলোনোস্কোপি। তবে এইটা আমরা করি সাধারণত কিছু ফ্যাক্টর মিলিয়ে, তারপর হিস্ট্রি নিয়ে এবং রোগীর অবস্থা দেখে তারপরে আমরা কিন্তু এটা করে থাকি যে তার কোলোনোস্কোপি লাগবে কি লাগবে না। এটা কিছু রেড ফ্ল্যাগ সাইন থাকে, সেইগুলো যদি থাকে আমরা রোগীকে বলি যে আপনার একটা কোলোনোস্কোপি করা প্রয়োজন। এখন যখন কোলোনোস্কোপি করেও দেখলাম যে তার অন্য কোনো কিছু নাই এবং তার রক্তের কারণ সোর্স হলো পাইলস, তখন আমরা কি করি, তখন তার আমরা চিকিৎসাতে চলে যাই। কিভাবে পাইলসের চিকিৎসা করি? আমরা পাইলসের চিকিৎসা করি পাইলসের গ্রেড অনুযায়ী। আমাদের যে ইন্টারনাল হিমোরয়েড যেটা আছে এটা চারটা গ্রেড আছে, গ্রেড 1 থেকে গ্রেড 4। গ্রেড 1-এ শুধুমাত্র রক্ত পড়বে এবং আমরা যদি প্রোক্টোস্কোপি করি দেখবো যে তার বড় বড় পাইলস আছে। গ্রেড 2-তে রোগী এসে বলে থাকে আমার রক্ত পড়ে এবং একটা মাংস পায়খানা রাস্তা দিয়ে বের হয়, এটা আমি উঠে দাঁড়ালে এমনিতেই চলে যায়। গ্রেড 3-তে ওই মাংস বের হয়ে যায়, যেটা উনি উঠে দাঁড়ালে অনেকক্ষণ পরে সেটা ভিতরে ঢুকে যায় অথবা তাকে হাত দিয়ে ঢুকাতে হয়, চাপ দিয়ে ভিতরে ঢুকায় দিতে। আর গ্রেড 4-এ কি হয়, মাংসটা সবসময় বাইরে থাকে, এটা ভিতরে মানে ঢুকিয়ে দিলেও বাইরে চলে আসে। তাহলে এই চারটা গ্রেডের উপর নির্ভর করে আমরা পাইলসের চিকিৎসা করি। গ্রেড 1 এবং গ্রেড 2 সাধারণত কনজারভেটিভ ট্রিটমেন্ট ম্যানেজমেন্ট, অর্থাৎ তার ওষুধ এবং খাদ্যাভ্যাস, লাইফস্টাইল, যেটা জীবনযাত্রার ধরন পরিবর্তন করার মাধ্যমে আমরা কিন্তু গ্রেড 1 এবং গ্রেড 2 এর চিকিৎসা করতে পারি। তবে গ্রেড 3 এবং গ্রেড 4 এর ক্ষেত্রে আমাদের সার্জারিতে চলে যেতে হয়।
তো ডাক্তার মোহাম্মদ আসাদুজ্জামান, হেমোরয়েড বা পাইলস রোগ নিয়ে পঞ্চম পর্বে রেডিও তেহরানের স্বাস্থ্য কথার আসরে সময় দেওয়ার জন্য আপনাকে আবারও অশেষ ধন্যবাদ জানাচ্ছি।
আপনাকেও ধন্যবাদ, ধন্যবাদ রেডিও তেহরানকে, সেই সাথে রেডিও তেহরানের সাপ্তাহিক স্বাস্থ্য কথা অনুষ্ঠানের সমস্ত শ্রোতা ভাই বোনকে আমার আন্তরিক সালাম এবং শুভেচ্ছা।
আর শ্রোতা বন্ধুরা, পাইলস নিয়ে আগামী পর্বেও গুরুত্বপূর্ণ আলোচনা হবে, সে আসরেও আমাদের সঙ্গে থাকতে ভুলবেন না। এর মধ্যে বিভিন্ন দেশ থেকে আমাদের প্রিয় শ্রোতা বন্ধুরা জানিয়েছেন পাইলস নিয়ে আলোচনা তাদের খুব ভালো লেগেছে, খুবই কাজে লাগছে। তো এ বিষয়ে কোনো প্রশ্ন থাকলে চিঠি লিখবেন, আমরা বিশেষজ্ঞ এই চিকিৎসকের পরামর্শ আপনাদের জানাবো। সবাই নিয়মিত ব্যায়াম করবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন, সুষম খাবার খাবেন ও পরিমিত পানি পান করবেন। সবাই সুস্বাস্থ্য কামনা করে স্বাস্থ্য কথার আজকের আসর থেকে এখানেই বিদায় চাইছি।
স্বাস্থ্যগত অনুষ্ঠানটি শুনলেন। এবার হাতে থাকা আরও কিছু খবর সহ বিশ্ব সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করব। রাশিয়ার সামরিক বাহিনী ইউক্রেনের বিরুদ্ধে FAB 500 গ্লাইড বোমার ব্যবহার শুরু করেছে। এ বোমাকে চলমান যুদ্ধের ক্ষেত্রে গেম চেঞ্জার বলে উল্লেখ করেছে মস্কো। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি ফুটেজ প্রকাশ করেছে যাতে দেখা যায় একটি SU-34 বোমারু বিমান থেকে FAB 500 গ্লাইড বোমা নিক্ষেপ করা হচ্ছে। বিমান থেকে বোমাগুলো ফেলার কিছুক্ষণ পর সুনির্দিষ্ট লক্ষ্যে আঘাত হানার আগে তারা স্বয়ংক্রিয়ভাবে নিজেদের ডানা মেলে দিচ্ছে। বোমাগুলো একটি ইউনিফাইড প্ল্যানিং অ্যান্ড করেকশন মডিউল বা UMPC দিয়ে সজ্জিত, যা নিয়মিত ফ্রি ফলিং বোমাগুলোকে গাইডেড গ্লাইড অস্ত্রে পরিণত করে। ভিডিওতে দেখানো উচ্চ বিস্ফোরণ ক্ষমতা সম্পন্ন FAB-500 বোমার প্রতিটি 300 কেজি বিস্ফোরক বহন করতে সক্ষম। এসব আধুনিকায়ন করা বোমা ইউক্রেনের বাহিনীর বিরুদ্ধে অত্যন্ত নাটকীয়ভাবে কার্যকর বলে প্রমাণ হয়েছে। ওয়াশিংটন পোস্ট এবং CNN এর মতো পশ্চিমা গণমাধ্যম বলতে বাধ্য হয়েছে যে রাশিয়ার এসব বোমা প্রতিহত করার কোনো ব্যবস্থা ইউক্রেনের সেনাদের হাতে নেই। ভারত মহাসাগরের উত্তরাঞ্চলে ইসলামী প্রজাতন্ত্র ইরান, রাশিয়া এবং চীনের নৌবাহিনীর অংশগ্রহণে যে যৌথ মহড়া অনুষ্ঠিত হচ্ছে, তাতে ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি 3টি নতুন যুদ্ধজাহাজ অংশ নিয়েছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-র ইমাম আলী ঘাঁটির কমান্ডার রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ নজারি জানান, দেশে তৈরি নতুন যুদ্ধজাহাজ শহীদ মাহমুদী, শহীদ সুলেমানি এবং শহীদ আবু মাহাদি আল মহান্দেস এই মহড়ায় অংশ নেয়। এর পাশাপাশি তোন্দার ক্লাস শহীদ তাবাসলি ফ্রিগেট এবং IRGC-র মেরিটাইম হেলিকপ্টার ও মেরিন সেনারা যৌথ মহড়ায় অংশ নিচ্ছে। অ্যাডমিরাল নজারি বলেন, ইরানের এসব যুদ্ধজাহাজ যেমন অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত, তেমনি তারা সমুদ্রের দীর্ঘ অভিযানেও অংশ নিতে পারে। গতকাল থেকে ইরান, চীন ও রাশিয়ার নৌবাহিনী ভারত মহাসাগরের উত্তরাঞ্চলের 14,000 বর্গ কিলোমিটার এলাকায় কৌশলগত মহড়া শুরু করেছে। এবারের মহড়ার নাম দেওয়া হয়েছে মেরিটাইম সিকিউরিটি বেল্ট 2024 এবং এটি আজই শেষ হবে। এবারে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা জানিয়ে দিচ্ছি। আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নম্বর 6767, তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অব ইরান। বাংলাদেশে আমাদের অনুষ্ঠানের ঠিকানা বাংলা অনুষ্ঠান রেডিও তেহরান, জিপি বক্স নম্বর 4002, ঢাকা 1000। শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো সুস্থ থাকুন এ কামনা করে, এবং আজই আমাদের নৈশ অধিবেশন শোনার আমন্ত্রণ জানিয়ে রেডিও তেহরান থেকে আমি বাবুল আখতার এখনকার মতো এখানে বিদায় চাইছি। খুদা হাফেজ। Thank you.